বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 6 মে, 23 বৈশাখ এবং ফার্সি 16 উর্দিবেহেশত। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় hertztoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের শান্ত অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের শান্ত ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, জাতিসংঘ ইহুদি বসতি নির্মাণকে অবৈধ মনে করে, বিষয়টি বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে রেস্তোরাঁ নির্মাণের উদ্যোগে বিভিন্ন মহলের ক্ষোভ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পথ থাকবে পবিত্র রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন রমজান খোদা প্রেমের অনন্য উৎসব। প্রাত্যহিক পরিবেশনায় কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে স্বাস্থ্য কথা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। শিগগিরই বাইতুল মোকাদ্দাস মুক্ত হবে বলে প্রেসিডেন্ট রুহানির আশাবাদ, হিজবুল্লাহ প্রধান বললেন ইসরায়েলের আয়ু ফুরিয়ে এসেছে। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় বাড়তি কোনো দাবি ইরান মানবে না, জানালো ইরানের স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভি। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত শিগগিরই আসছে। এবং ভারতে একদিনে 4 লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত, প্রায় 4,000 রোগীর মৃত্যু, মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন কুচ দিবস হচ্ছে ফিলিস্তিনি জাতির অধিকারের প্রতি সমর্থনের দিবস এবং আশা করি খুব শিগগিরই ফিলিস্তিনিদের সংগ্রাম বিজয় অর্জন করবে। তিনি আজ শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় একথা বলেন। রুহানি বলেন ফিলিস্তিনিরা বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে জীবনযাপন করছেন এবং সেখানে তারা কঠিন পরিস্থিতির সম্মুখীন, কিন্তু আন্তর্জাতিক সমাজ এই বিষয়ের প্রতি ভ্রূক্ষেপ করছে না। ইরানের প্রেসিডেন্ট বলেন ইহুদিবাদীরা এখনও ফিলিস্তিনিদের বাড়িঘর ও ভূমি দখল অব্যাহত রেখেছে। ইমাম খমিনী রহমতুল্লাহ আলাই তথা ইরানি জাতি রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুচ দিবস হিসেবে ঘোষণা করেছে, এটা ফিলিস্তিনিদের অধিকারের কথাই স্মরণ করিয়ে দেয়। রুহানি বলেন প্রিয় বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার ইচ্ছা সব মুসলমানই পোষণ করেন, আশা করি ফিলিস্তিনিদের সংগ্রাম বিজয়ী হবে এবং মুসলমানদের ইচ্ছা পূরণ হবে। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের আয়ু শেষ হয়ে এসেছে এবং কিছু সুনির্দিষ্ট আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিজের ধ্বংস ঠেকাতে পারবে না তেল আবিব। তিনি আলমানার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সৈয়দ নাসরুল্লাহ বলেন ইসরায়েলের আয়ু খুব শিগগিরই ফুরিয়ে যাবে, এটির লাইফটাইমের আর খুব অল্প সময় বাকি আছে। ইহুদিবাদী ইসরায়েল গভীর রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকটে জর্জরিত উল্লেখ করে হিজবুল্লাহ নেতা বলেন এমনকি সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তিগুলো ইসরায়েলি দখলদারিত্বকে রক্ষা করতে পারবে না। আগামীকাল পালিত হচ্ছে বিশ্ব কুদস দিবস ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে আল কুদস সহ গোটা ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামী ইরানের স্থপতি ইমাম খমিনী রহমতুল্লাহ আলাই এই দিবস পালনের ডাক দিয়েছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি তেহরানের সম্পূর্ণ সমর্থন রয়েছে, একই সঙ্গে সিরিয়ার সংবিধান ও নির্বাচন অনুষ্ঠানের বৈধ অধিকারের প্রতি সম্মান জানায় তার দেশ। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে এক টেলিফোন আলাপে এসব কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। দুই মন্ত্রী অভিন্ন স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে কথা বলেন। ফোন আলাপে মিকদাদ ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানান। আগামী 26 মে সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। 11 মে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এবারের নির্বাচনের জন্য 51 জন প্রার্থী আবেদন করেছিলেন, কিন্তু সেখান থেকে 3 জনের আবেদন গ্রহণ করেছে সিরিয়ার সর্বোচ্চ সাংবিধানিক আদালত। এর মধ্যে 55 বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ রয়েছেন। 2015 সালে সই হওয়ার পরমাণু সমঝোতার পুনরুজ্জীবিত করার বিষয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে তাতে আমেরিকা ও ইউরোপের পক্ষ থেকে বাড়তি কোনো দাবি পেশ করা হলে ইরান তা মানবে না। একটি বিশেষ সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই খবর দিয়েছে ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। আজ প্রেস টিভি জানিয়েছে, ইরান তার পরমাণু স্থাপনায় যে নতুন সেন্ট্রিফিউজ বসিয়েছে, কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার বিনিময়ে সেই সব সেন্ট্রিফিউজ ধ্বংস করতে হবে বলে ইউরোপ ও আমেরিকা দাবি তুলতে যাচ্ছে। অথচ পরমাণু সমঝোতার আওতায় ইরান এবং এসব উন্নত মানের সেন্ট্রিফিউজ বসিয়েছে এবং তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর নজরদারিতেই রয়েছে। এরপরও যদি এই ইস্যুতে আমেরিকা ও ইউরোপ বাড়তি চাপ সৃষ্টি করে তাহলে ইরান তা তো মানবেই না, বরং আলোচনা থেকেই বেরিয়ে যেতে পারে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলিও অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক সভায় আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার পক্ষে মত দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। কোনো ইউনিভার্সিটি যদি মনে করে যে তারা অনলাইনে পরীক্ষা না নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে অফলাইনে পরীক্ষা নেবে, সেটিও তারা করতে পারবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং উপাচার্য পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম গণমাধ্যমকে বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে পরীক্ষা নেবে, তবে কীভাবে নেবে সেটা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে ঠিক করবে। এ বিষয়ে তারা একটি গাইডলাইন তৈরি করেছেন, সেটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় সেটা পরিপত্র আকারে জারি করলে বিশ্ববিদ্যালয়ের কাছে সেগুলো পাঠানো হবে। এর আগে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি সিদ্ধান্ত নিয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী 1 জুলাই থেকে অনলাইনে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের ফলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোও অনলাইনে পরীক্ষা দিতে উৎসাহী হবে। উল্লেখ্য, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলো গত বছরের 17 মার্চ থেকে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী 23 মে স্কুল, কলেজ এবং 24 মে থেকে বিশ্ববিদ্যালয় খোলা হবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে করা আবেদন
যাচাই বাছাই করা হচ্ছে। আবেদনের গুরুত্ব বিবেচনা করে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে। আজ দুপুরে গণমাধ্যমকে তিনি জানান, গতকাল রাত ১১টার দিকে আমাদের মন্ত্রণালয়ের সচিবের হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আবেদনটি পৌঁছেছে। আইনি দিক বিশ্লেষণ করে এবং মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আমরা খুব তাড়াতাড়ি এ বিষয়ে সিদ্ধান্ত দেব আশা করছি। এর আগে গতকাল রাতে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আবেদন করা হয়। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এই আবেদন করেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন গেরিলা নিহত হয়েছে এবং একজন আত্মসমর্পণ করেছে। গত রাতভর উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। আজ ভোরে ওই সংঘর্ষ শেষ হয়। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে বলে আজ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে গত ৪ মে সোপোরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছিল। বারামুল্লার সোপোরের নাথিপুরা এলাকায় ওই সংঘর্ষ হয়েছিল। গত মাসে সোপিয়ানের হাদিপুরায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষেও তিন গেরিলা নিহত হয়েছিল। ভারতে একদিনে ৪ লাখেরও বেশি মানুষ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৪,০০০ করোনা রোগী। দেশটির রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে করোনা ভাইরাসের তাণ্ডবে একদিনে ৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৪,০০০ করোনা রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪,১২,২৬২ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে ৩,৯৮০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পৌরসভার পৌর প্রশাসক ফিরাদ হাকিম আজ বলেন,
সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যিনি যার অপদার্থতার জন্য সারা দেশ শ্মশানে পরিণত হয়েছে। আজকে অক্সিজেন নেই, আজকে রেমডেসিভির ইঞ্জেকশন নেই, আজকে বেড নেই, এই যে পুরো দেশটা শ্মশানে পরিণত হয়েছে, কোন কেন্দ্রীয় দল তার ইনকোয়ারি করবে?
বলছিলেন রাজ্যের সাবেক মন্ত্রী ও কলকাতা পৌর প্রশাসক ফিরহাদ হাকিম। সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ২,১০,৭৭,৪১০ জন করোনা সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন ১১.৯৯% বা ১,৭,৮০,৮৪৪ জন। গতকাল বুধবার পর্যন্ত সুস্থতার হার ছিল ৮২.০৩%। বর্তমানে ৩৫,৬৬,৩৯৮ জন অর্থাৎ ১৬.৯২% সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। অধিকৃত বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের রোমান অর্থোডক্স চার্চের আর্চ বিশপ আতাউল্লাহ হানা বলেছেন, বাইতুল মুকাদ্দাস মুক্তির সময় ঘনিয়ে আসছে। বিশ্বকোচ দিবসকে সামনে রেখে তিনি আজ এ কথা বলেন। আতাউল্লাহ হানা এক বার্তায় আরও বলেছেন, মুসলমান ও খ্রিস্টান সহ বিশ্বের সকল মুক্তিকামী মানুষের প্রতি আমার আহ্বান, আপনারা বাইতুল মুকাদ্দাসকে একা হতে দেবেন না এবং বাইতুল মুকাদ্দাসও এর ইতিহাস ঐতিহ্য পরিচিতিকে যেসব জল্লাদ টার্গেট করেছে তাদের উপর আঘাত হানুন। আতাউল্লাহ হানা আরও বলেন, ফিলিস্তিনি খ্রিস্টানরা এই ভূখণ্ডের একটি অন্যতম প্রধান জাতি এবং ফিলিস্তিনের ভূমির সঙ্গে নিজেদের সম্পর্কের কারণে খ্রিস্টানরা গর্বিত। রোমান অর্থোডক্স চার্চের আর্চ বিশপ বলেন, ফিলিস্তিনের লক্ষ্য উদ্দেশ্য ও স্বপ্ন মুসলমান ও খ্রিস্টানদেরকে ঐক্যবদ্ধ করেছে, তাই তারা উভয়ই বাইতুল মুকাদ্দাসের সন্তান। অধিকৃত ফিলিস্তিনের জেরুজালেম আল কুদস শহরের ভূমি দখল এবং নতুন ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা থেকে সরে আসার জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের মুখপাত্র পিটার স্ট্যানো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেল আবিবের এই ভূমি দখল প্রক্রিয়া ভবিষ্যতে দুই রাষ্ট্রভিত্তিক ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানের ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করবে। জেরুজালেম আল কুদস শহরের দক্ষিণ পূর্ব এবং উত্তর পশ্চিমাঞ্চলে সর্বমোট ২,৫৪০ ইউনিট ইহুদি বসতি স্থাপন করতে চাইছে ইসরায়েলের দখলদার সরকার। এই অবৈধ বসতি স্থাপন করলে পশ্চিম তীর ও ফিলিস্তিনের বেইত সাফাফা এলাকা জেরুজালেম শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। বিবৃতিতে পিটার স্ট্যানো আরও বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনকে ইউরোপীয় ইউনিয়ন অবৈধ বলে গণ্য করে। সিরিয়ায় রাশিয়ার সামরিক ভূমিকার ব্যাপারে আমেরিকা যে সমালোচনা করেছে তা কঠোর ভাষায় নাকচ করে দিয়েছে মস্কো। আমেরিকায় অবস্থিত রুশ দূতাবাস এক টুইটার পোস্টে বলেছে, সিরিয়ায় আমেরিকার উপস্থিতি অবৈধ এবং তারা রাশিয়ার উপস্থিতির সম্পর্কে কথা বলার কোনো অবস্থানে নেই। রুশ দূতাবাস সুস্পষ্ট করে বলেছে, দামেস্ক সরকারের আনুষ্ঠানিক অনুরোধে মস্কো সিরিয়ায় সেনা পাঠিয়েছে। রুশ দূতাবাস আমেরিকাকে স্মরণ করে দিয়ে বলেছে যে সিরিয়ার সম্পূর্ণ বৈধ সরকার সন্ত্রাসবাদ বিরোধী অভিযান জোরদার করার জন্য রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছিল। টুইটার পোস্টে আরও বলা হয়েছে, আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি অবৈধ, ফলে সিরিয়ায় রাশিয়ার সামরিক বাহিনী যে বৈধ সামরিক তৎপরতা চালাচ্ছে তার সমালোচনা করার কোনো অধিকার আমেরিকার নেই। সিরিয়ার আমন্ত্রণেই রাশিয়া সেনা পাঠিয়েছে। রাশিয়া বলেছে, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানে যে সংলাপ চলছে তাতে ইরানি ও মার্কিন বন্দী বিনিময়ের বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বুধবার এই বক্তব্য দিয়েছেন। তিনি ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, জাতিসংঘ এখনও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস কিংবা জবরদখল করা সহ অবৈধভাবে ইহুদি বসতি নির্মাণ করাকে বেআইনি বলে মনে করে। ইসরায়েলের সাম্প্রতিক কিছু পদক্ষেপের ব্যাপারে ইউরোপও প্রতিক্রিয়া দেখিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসাইন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, জাতিসংঘ এখনও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস কিংবা জবরদখল করা সহ অবৈধভাবে ইহুদি বসতি নির্মাণ করাকে বেআইনি বলে মনে করে। পূর্ব বাইতুল মোকাদ্দেসের শেখ জারা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার জন্য ইসরায়েলের আদালতের নির্দেশ এবং অবৈধ ইহুদি অভিবাসীদের মাধ্যমে ফিলিস্তিনি ঘরবাড়ি দখলের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেছেন। জাতিসংঘের এই কর্মকর্তা ইহুদি উপশহর নির্মাণ বিষয়ে 2016 সালে নিরাপত্তা পরিষদে গৃহীত 2334 নম্বর প্রস্তাবের কথা উল্লেখ করে বলেছেন, ওই প্রস্তাবে বাইতুল মোকাদ্দাস এলাকাসহ অধিকৃত ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসও গত ফেব্রুয়ারিতে অবৈধ ইহুদি উপশহর নির্মাণ বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন। জেরুজালেম আল কুদস শহরের দক্ষিণ পূর্বে এবং উত্তর পশ্চিমাঞ্চলে সর্বমোট 2540 ইউনিট ইহুদি বসতি স্থাপন করতে চাইছে ইসরায়েলের দখলদার সরকার। এই অবৈধ বসতি স্থাপন করলে পশ্চিম তীর ও ফিলিস্তিনের বেইত সাফাফা এলাকা জেরুজালেম শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। সে কারণে জেরুজালেম আল কুদস শহর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং সেখানে নতুন করে ইহুদি উপশহর নির্মাণের যে পদক্ষেপ ইসরায়েল নিয়েছে সে ব্যাপারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আল কুদস শহরের ভূমি দখল এবং নতুন ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা থেকে সরে আসার জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিশনের মুখপাত্র পিটার স্ট্যানো এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেল আবিবের এই ভূমি দখল প্রক্রিয়া ভবিষ্যতে দুই রাষ্ট্রভিত্তিক ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানের ক্ষেত্রে বড় রকমের বাধা সৃষ্টি করবে। 1967 সালে জবরদখলের পর থেকে ইসরায়েল উপশহর নির্মাণ কিংবা নিরাপত্তা প্রাচীর নির্মাণের অজুহাতে ফিলিস্তিনি এলাকাগুলোকে একটি অপরটি থেকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করছে। এ কারণে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এর নিন্দা জানিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন করে চলেছে ইসরায়েল। এ অবস্থায় ইসরায়েলের ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের বক্তব্য গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজধানী ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত সোহরাওয়ার্দী উদ্যানের গাছ নিধন করে রেস্তোরাঁ এবং হাঁটার পথ নির্মাণের সরকারি উদ্যোগের বিরুদ্ধে সোচ্চার হয়েছে নাগরিক সমাজ। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের বিস্তারিত প্রতিবেদন।
রাজধানীর ফুসফুস হিসেবে পরিচিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ নিধন করে রেস্তোরাঁ এবং হাঁটার পথ নির্মাণের সরকারি উদ্যোগের বিরুদ্ধে সোচ্চার হয়েছে নাগরিক সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সবুজের এই উদ্যানটির সৌন্দর্য বৃদ্ধির নামে গণপূর্ত বিভাগের নির্দেশে কাটা হচ্ছে এখানকার গাছ। তবে আদালতের নির্দেশনা উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানের বৃক্ষ নিধন এবং রেস্তোরাঁ নির্মাণ কাজ বন্ধ রাখতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার এবং চিফ আর্কিটেক্ট অব বাংলাদেশকে 48 ঘন্টার সময় দিয়ে আজ একটি আইনি নোটিশ পাঠিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি রেডিও তেহরানের কাছে জানান,
সোহরাওয়ার্দী উদ্যান একটি ঐতিহাসিক স্থান এবং এর মধ্যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ এখানে দিয়েছিলেন এবং পাকিস্তান থেকে ফেরত এসেও কিন্তু উনি এখানে ভাষণ দিয়েছিলেন। তারপরে এখানে পাকিস্তান সেনাবাহিনী মুক্তিযুদ্ধের শেষে আমরা যখন বিজয় লাভ করেছি তখন এখানে সারেন্ডার করেছিল। এছাড়াও আরো অনেক ঐতিহাসিক ঘটনা এর সঙ্গে সম্পৃক্ত আছে। সংবিধানে আর্টিকেল 24 কিন্তু সেটি সংরক্ষণের বিধান আছে এবং সেই কারণে আমরা এই জনস্বার্থে একটি মামলা করেছিলাম 2009 সালে, যেখানে মুনতাসির মামুন এবং মেজর জেনারেল শফিউল ওনারা ছিলেন পিটিশনার। আমি মামলাটা করেছিলাম। সেই মামলায় জাস্টিস এডিএম খায়রুল হক এবং মমতাজউদ্দিন আহমেদ রায় দিয়েছিলেন এবং সেখানে স্পষ্টভাবে বলেছিলেন যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যে গুরুত্ব সেটি ব্যাখ্যা করেছিলেন এবং এটা সংবিধানের নির্দেশনা অনুসারে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছিল।
এছাড়া জাতীয় মুক্তি কাউন্সিল আজ এক বিবৃতিতে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে রেস্টুরেন্ট নির্মাণের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তোলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের সবুজ ধ্বংস করে রেস্টুরেন্ট নির্মাণ বন্ধের দাবিতে আগামীকাল শুক্রবার সকাল 10টায় টিএসসি সংলগ্ন উদ্যানটির ভেতরে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের উদ্যোগে ছাত্র যুব সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ নিধনের প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে উদ্যানের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন গেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নগর বাংলাদেশ, স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট এবং গ্রিন প্যানেল নামে 3টি সংগঠন।
প্রতিবেদনটি শুনলেন। এর সঙ্গে শেষ হল সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র রমজান উপলক্ষে আমাদের প্রাত্যহিক পরিবেশনা খোদা প্রেমের অনন্য উৎসব।
কথাবার্তা
শ্রোতাবন্ধুরা, 6 মে বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের কিছু শিরোনাম। খালেদা জিয়াকে বিদেশ নেয়ার অনুমতি চেয়ে আবেদন, সরকার ইতিবাচক, দৈনিক যুগান্তর। দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি পূরণ কোন পথে, দৈনিক ইত্তেফাক। করোনাকালেও কালো টাকার ঢল, দৈনিক প্রথম আলো। দেশে টিকা উৎপাদনে 3 কোম্পানির সক্ষমতা যাচাইয়ের সিদ্ধান্ত, দৈনিক সমকাল। রাজধানীতে দিনে 646 টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন, দৈনিক মানবজমিন। চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলা এসআই আকবরের মৃত্যুদণ্ড হতে পারে, দৈনিক কালের কণ্ঠ। 22 দিন পর রাজধানীর সড়কে গণপরিবহন, বাংলাদেশ প্রতিদিন। এবারে কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। 2024-এ বিজেপি বিরোধিতার প্রধান মুখ মমতা, লড়াইয়ের সুর বেঁধে দিলেন জননেত্রী, দৈনিক সংবাদ প্রতিদিন। ভোটের ফল প্রকাশের পর হিংসার রিপোর্ট চেয়ে রাজ্যকে এবার কড়া চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, দৈনিক আজকাল। সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে 4,000-এর কাছাকাছি মৃত্যু, দ্য হিন্দু এবং ভারতে ঠেকানো যাবে না তৃতীয় ঢেউ, টিকা উন্নত করার প্রস্তাব এনডিটিভি।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকার ইতিবাচক, ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে বিএনপি চেয়ারপারসন করোনা আক্রান্ত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সরকার ইতিবাচক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার রাতে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন তাঁর ছোট ভাই শামীম ইস্কান্দার। তবে এ ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক যুগান্তরকে বলেন, এটা নির্ভর করছে একেবারেই সরকারের সিদ্ধান্তের উপর। এদিকে বিদেশে নিয়ে যাওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি পূরণ কোন পথে, ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে দেশে অক্সফোর্ড অস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ আর এক সপ্তাহ চলবে। আসন্ন ঈদের আগেই শেষ হচ্ছে আপাতত দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম। এক্ষেত্রে প্রথম ডোজ নেওয়ার পরও সময় মতো দ্বিতীয় ডোজ পাচ্ছেন না 16 লাখ মানুষ। এই টিকা পাওয়া না গেলে কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন সবাই। দ্বিতীয় ডোজ সময় মতো না পেলে কি হবে, প্রথম ও দ্বিতীয় ডোজ দুই কোম্পানির টিকা হলে কোনো সমস্যা হবে কি না তা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, প্রথম ডোজ নেওয়ার 3 মাসের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে, আর যদি 3 মাসের মধ্যে টিকা পাওয়া না যায় তাহলে অন্য কোম্পানির টিকা দ্বিতীয় ডোজ হিসেবে নেওয়া যাবে কি না কিংবা কতদিন পর নিতে হবে এর পুরো বিষয়টি এখনো গবেষণাধীন।
করোনার এক বছরে 62% মানুষ কর্মসংস্থান হারিয়েছেন, সিপিডির প্রতিবেদনে বলা হয়েছে। মানব জমিনে প্রকাশিত এ খবরে লেখা হয়েছে করোনা ভাইরাসের প্রভাবে গত এক বছরে বিভিন্ন সময়ে 62% মানুষ কর্মসংস্থান হারিয়েছেন, পাশাপাশি করোনার প্রভাবে 78% মানুষ তাদের ব্যয় কমিয়ে দিয়েছেন, অনেকের ঋণের বোঝা বেড়েছে। সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের উপর। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে হতাশায় লাখো চাকরি প্রত্যাশী। এদিকে প্রথম আলোর অর্থনীতি বিষয়ক খবরের শিরোনাম করোনাকালেও কালো টাকার ঢল। বিস্তারিত খবরে লেখা হয়েছে করোনাকালে শেয়ার বাজারে বিনিয়োগের পাশাপাশি নগদ ও ব্যাংকে রাখা টাকা সাদা করেছেন প্রায় 10,000 ব্যক্তি। খবরে আরও বলা হয়েছে করোনাকালেও লুকোনো টাকা দেখানোর উৎসব থামেনি। মানুষ যখন জীবন জীবিকার সংকটে ভুগছে তখন প্রায় 10,000 করদাতা কালো টাকা সাদা করেছেন, আর নগদ টাকাই সাদা হয়েছে বেশি। অন্তত নগদ বা ব্যাংকে থাকা প্রায় 12,000 কোটি টাকা সাদা হয়েছে।
চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলা এসআই আকবরের মৃত্যুদণ্ড হতে পারে, কালের কণ্ঠের এই শিরোনামের খবরে বলা হয়েছে। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত চাঞ্চল্যকর রায়হান আহমদ হত্যা মামলায় এসআই আকবর সহ 6 জনকে অভিযুক্ত করে গতকাল আদালতে অভিযোগপত্র দাখিল করেছে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। ইয়াবা সেবনকারী সাইদুল শেখের ছিনতাইয়ের মিথ্যা অভিযোগে রায়হান উদ্দিনকে পুলিশ ফাঁড়িতে ধরে এনে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। অভিযোগপত্র দাখিলের পর ব্রিফিংকালে পিবিআই সিলেটের বিশেষ পুলিশ সুপার খালেদুজ্জামান বলেন, নির্যাতনে হেফাজতে মৃত্যুর 2013-15-2 ও 3 ধারায় অভিযুক্তদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ দুটি আইনের একটিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও অপরটিতে সর্বনিম্ন শাস্তি আমৃত্যু যাবজ্জীবন।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে 4,000-এর কাছাকাছি মৃত্যু, আনন্দবাজার পত্রিকা ও দ্য হিন্দু সহ বেশ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই দেশটিতে মৃত্যু ও শনাক্তের রেকর্ড তৈরি হচ্ছে। বুধবার রাত 11:30 পর্যন্ত অর্থাৎ গত 24 ঘন্টায় করোনায় ভারতে আরও 3,971 জনের মৃত্যু হয়েছে। অপর এক খবরে লেখা হয়েছে বিশ্বে এক সপ্তাহে করোনায় আক্রান্তের অর্ধেকই ভারতে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতে ঠেকানো যাবে না তৃতীয় ঢেউ, টিকা উন্নত করার প্রস্তাব দিয়েছেন সরকারের শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টারা।
2024-এ বিজেপি বিরোধিতার প্রধানমুখ মমতা লড়াইয়ের সুর বেঁধে দিলেন জননেত্রী, এই শিরোনামের খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে। বাংলায় মমতার জয়ের আভাস মিলতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবিজেপি নেতানেত্রীরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন। গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিরাট জয়ের জন্য তৃণমূল সুপ্রিমোকে অভিনন্দন জানিয়েছিলেন রাহুল গান্ধী থেকে অরবিন্দ কেজরিওয়াল, এমনকি সুদূর কাশ্মীর থেকেও বাংলার জননেত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিও। শপথ গ্রহণের পরই টুইটারে প্রত্যেককে আলাদা আলাদাভাবে জবাব দিলেন মুখ্যমন্ত্রী। এই বিরোধী ঐক্য দেখে রাজনৈতিক মহলের দাবি, 2024-এর লোকসভা নির্বাচনের আগে মোদী বিরোধিতার মুখ হয়ে উঠছেন মমতা ব্যানার্জি।
ভোটের ফল প্রকাশের পর হিংসার রিপোর্ট চেয়ে রাজ্যকে এবার কড়া চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। দৈনিক আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, ভোট চলাকালীন রাজনৈতিক হিংসার সাক্ষী থেকেছে রাজ্য, ভোটের ফলাফল প্রকাশের পর হিংসা যেন লাগাম ছাড়া। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসছে হিংসার খবর। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আগেই রিপোর্ট চেয়ে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছিল। সূত্রের খবর, সেই চিঠির উত্তর না আসায় ফের রাজ্যকে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এখানে বলে রাখি, স্টুডিওতে ভুল বোঝাবুঝির কারণে রমজান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পরিবর্তে কথাবার্তা প্রচারিত হয়, আমরা দুঃখিত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত আয়োজন, রমজান খোদাপ্রেমের অনন্য উৎসব।
فالخير وفير من صرما ينجي المأثوم من النار
خدا প্রেমের অনন্য উৎসব। শ্রোতা বন্ধুরা, রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 23তম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পাপ বর্জনের নানা উপায় নিয়ে কথা বলছিলাম আমরা গত পর্বগুলোতে, কারণ পাপ বর্জন রমজানের সবচেয়ে সেরা আমল বা কাজ। পাপ বর্জন করা ছাড়া আমরা খোদা সচেতন হতে সক্ষম হব না। খোদা সচেতনতা অর্জন করতে না পারলে আমাদের রোজা রাখার উদ্দেশ্যও ব্যর্থ হবে। পাপের পরিণতি সম্পর্কে ভাবনা পাপ থেকে দূরে রাখে। মনে রাখা দরকার যে পাপের আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু পাপের মন্দ প্রভাব অনেক সময় পর্যন্ত থেকে যায়। মহান আল্লাহ যদি পাপ বর্জনের বিষয়ে কোরআনে আমাদেরকে সতর্ক নাও করতেন, তবু বিবেক বুদ্ধি খাটিয়ে আমাদের পাপ বর্জন করার দরকার হতো। মহানবীর হাদিসের আলোকে আমাদের প্রতিদিনই উচিত নিজের হিসাব নিজেরই নেয়া। আর এই জন্য রাতে ঘুমানোর আগে আমরা কিছু সময় সারাদিনের কাজ নিয়ে ভেবে দেখতে পারি যে আজ কয়টা খারাপ কথা বললাম ও কয়টা খারাপ কাজ করলাম এবং কোন কোন ভালো কাজ করেছি। আজ মন্দ কথা ও কাজের জন্য মহান আল্লাহর দরবারে তওবা করতে হবে এবং ভালো কাজ করতে পারার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে হবে।
দেশ বিদেশের অনেক ঐতিহাসিক ঘটনার নিদর্শন ও প্রাচীন জনবসতিগুলোর ধ্বংসস্তূপ থেকে শিক্ষা নিয়ে পাপ বর্জন করতে হবে, আর এজন্যই পবিত্র কোরআনে মহান আল্লাহ অতীতের খোদাদ্রোহী অনেক জাতির ইতিহাস তুলে ধরছেন এবং এইসব নিদর্শন দেখতেই সফরের পরামর্শ দিয়েছেন। যেসব কাজ বা পাপ অন্য অনেক বড় পাপের পরিবেশ সৃষ্টি করে সেসব কাজ থেকে দূরে থাকাও পাপ বর্জনের অন্যতম উপায়। যেমন মিথ্যা কথা বর্জন অনেক পাপ থেকে মানুষকে রক্ষা করে। একবার এক ব্যক্তি মহানবীর কাছে এসে জানান যে তিনি পাপাচার বর্জন করতে চান কিন্তু তা করতে পাচ্ছেন না। মহানবী তাকে বললেন, সারাদিনে যা যা করেছেন সে বিষয়ে আমার কাছে এসে সত্য কথা বলবেন। ওই ব্যক্তি সব পাপ অব্যাহত রাখতে গিয়ে ভাবল, মহানবীর কাছে তো সত্য কথা বলার ওয়াদা করেছি, এখন কোন মুখে লজ্জার মাথা খেয়ে বলবো যে এই এই পাপগুলো করেছি, তাই এখন থেকে আর কোনো পাপ করব না। এভাবে ওই ব্যক্তি পাপ বর্জনের দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তাতে সফল হন সত্য কথা বলার কারণে। বলা হয় মিথ্যা সকল পাপের মূল, তাই কেউ মিথ্যা কথা বর্জন করলে পাপও বর্জন করতে পারবে।
পর্দা বা হিজাব না করা বা আংশিক হিজাব করার কারণে অনেক সময় স্বামী ও স্ত্রীর মধ্যে মতভেদ ও বিচ্ছেদ তথা তালাকের ঘটনা ঘটে। হিজাব না করার কারণে ব্যভিচারের পথ খুলে যেতে পারে। পুরোপুরি বেকার থাকা বা অলসভাবে সময় কাটানো পাপের পথ খুলে দিতে পারে। এজন্য বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই পুরোপুরি বেকার না থেকে ইবাদত বন্দিগি করা এবং কোনো ভালো বই পুস্তক পড়া বা জ্ঞান চর্চা কিংবা ব্যায়াম ও খেলাধুলায় অথবা শিল্প সাহিত্য চর্চায় নিয়োজিত থাকা উচিত পাপ বর্জন করার জন্যে। নামাজ মানুষকে নানা ধরনের পাপ ও অশ্লীলতা থেকে রক্ষা করে বলে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। তাই মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে হবে সময় মতো এবং সুযোগ থাকলে নফল নামাজও আদায় করা উচিত। কেউ যদি নামাজ পড়ার পরও পাপ করে তাহলে বুঝতে হবে তার নামাজ কবুল হয়নি এবং নামাজে তার মনোযোগ ছিল না।
মহান আল্লাহর স্মরণ ও শাস্তির ভয় মানুষকে পাপ থেকে দূরে রাখে। এক ব্যক্তি বাহ্যিক আচার আচরণে বেশ ধার্মিকতা দেখালেও রাতের বেলায় সুযোগ পেলে চুরি করত। এক রাতে এক ঘরে চুরি করতে গিয়ে দেখে বেশ দামি জিনিসপত্র রয়েছে ঘরটিতে এবং সেই ঘরের মালিক এক যুবতী তখন সেখানে ঘুমাচ্ছে। ওই চোর বেশ খুশি মনে ভাবল, এসব দামি সম্পদ ছাড়াও আজ এক যুবতী নারীকেও নাগালে পেলাম, কি সৌভাগ্য আমার। কিন্তু হঠাৎ তার মনে হল, আচ্ছা আমি যে জীবনে এত চুরি করলাম মৃত্যুর পর তো অবশ্যই শাস্তি পাব, আমি কি খোদাই শাস্তি এড়াতে পারব? এই ভেবে সে অত্যন্ত অনুতপ্ত হয়ে চুরি ও পাপের চিন্তা বাদ দিয়ে নিজ ঘরে ফিরে এলো। পরের দিন মহানবীর কাছে হাজির হয়ে দেখে ওই যুবতীও সেখানে উপস্থিত। ওই নারী মহানবীকে বলল, আমি অনেক সম্পদের মালিক কিন্তু অবিবাহিত, গতকাল সম্ভবত এক চোর এসেছিল, যদিও সে চুরি করেনি তবুও আমি খুব ভয় পেয়েছি আর ভাবছি অবিবাহিত থাকব না, আমার জন্য স্বামী দেখুন। এ অবস্থায় মহানবী তাকে এই ব্যক্তির স্ত্রী হওয়ার প্রস্তাব দিলে ওই নারী রাজি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বিয়ে পড়িয়ে দেন।
এভাবে ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং স্মরণ করে চুরির জন্য অনুতপ্ত হওয়ায় বিয়ে করার সুযোগ পেল। সে তার স্ত্রীকে জানায় যে গত রাতের চোর ছিলাম আমি নিজেই, আল্লাহকে ভয় না করে যদি চুরি করতাম ও তোমার সম্ভ্রম হানি করে ক্ষণিকের সুখ পেতাম তাহলে আজকের এই স্থায়ী ও বৈধ পুরস্কার আমার ভাগ্যে জুটত না, এখন তোমাকে পেয়ে জীবনের শেষ সময় পর্যন্ত আমি সুখী থাকব।
অনেক সময় কোরআনের বাণী ও স্মরণীয় উপদেশ পাপী মানুষেরও বিবেক খুলে দেয়। এক জুয়েলারির দোকানে লেখা ছিল পবিত্র কোরআনের এ আয়াত, মানুষ কি মনে করছে আমি তাকে দেখছি না? এক চোর দামি আংটি চুরি করতে গিয়ে দোকানের দেয়ালে এ আয়াত দেখে সতর্ক হয়ে আংটিগুলো গোপনেই দোকানের শোকেসে রেখে দেয়। কোরআনের এ আয়াত যেন সিসিটিভির ক্যামেরার মতোই কার্যকর। মানুষ যখন খোদা সচেতন বা খোদা ভীরু হয় তখন তার বিবেকও পুলিশ বা সিসি ক্যামেরার কাজ করে। তো শ্রোতা ভাই বোনেরা, এবারে শোনা যাক অর্থসহ 23 রমজানের দোয়া।
হে আল্লাহ, আমার সকল গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, আমাকে সব দোষ ত্রুটি থেকে পবিত্র করো, তাকওয়া ও খোদা ভীতির মাধ্যমে আমার অন্তরকে সকল পরীক্ষায় উত্তীর্ণ করো, হে অপরাধীদের ভুল ত্রুটি মার্জনাকারী।
পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত আয়োজন রমজান খোদাপ্রেমের অনন্য উৎসব শীর্ষক আলোচনাটি শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আব্দুর রশিদ শুরু করছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আসর স্বাস্থ্য কথা। পবিত্র রমজান মাসকে নিয়ে এ আসর সাজানো হয়েছে মায়েদের রোজা রাখা এবং নারী স্বাস্থ্যের উপর রোজার প্রভাব নিয়ে। আজকের আসরে আলোচনা হবে, এ বিষয়ে আলোচনা করবেন ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসক সহকারী অধ্যাপক ডাক্তার মাহিনাজ আফরোজ। তাহলে আসুন এবারে আজকের আলোচনাটি শুনি। অধ্যাপক ডাক্তার মাহিনাজ আফরোজ, আলোচনা শুরুতে আমরা জানতে চাইব সাধারণভাবে নারী স্বাস্থ্যের ওপর রোজার কি প্রভাব ফেলে।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রোজা তো একেবারে ফরজ, এবং এই রোজা রাখার জন্য দেখা যায় যে মহিলাদের স্বাস্থ্যগত কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়ে না, বরং এটা আমাদের শরীরকে সুস্থ সবল রাখার জন্য অনেকাংশেই সাহায্য করে। তবে সাধারণভাবে রোজা রাখার ক্ষেত্রে খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। সেক্ষেত্রে যদি দেখা যায় প্রচুর পরিমাণ প্রোটিন এবং যথেষ্ট পানি যদি পান করা যায়, সেক্ষেত্রে রোজা রাখাটা আমাদের শরীরের উপরে কোনো বিরূপ প্রতিক্রিয়া তো ফেলেই না, বরঞ্চ রোজা রাখার জন্য অত্যধিক ওজন বাড়ার যে প্রবণতা থাকে সেটা কমে যায়।
জি ডাক্তার মাহেনাজ, তাহলে রোজা নারী স্বাস্থ্যের উপর কোনো বিরূপ প্রভাব তো ফেলেই না, বরং নারীর জন্য সুফলদায়ী হয়ে ওঠে, ওজন কমাতে সাহায্য করে। তো ডাক্তার মাহেনাজ, এবারে জানতে চাইব গর্ভবতী মায়েরা রোজা রাখতে পারবেন কিনা, এ বিষয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলে?
একজন গর্ভবতী মায়ের আসলে রোজা রাখতে পারবে না এমন কোনো বিধিনিষেধ নেই, তবে সাধারণত দেখা যায় গর্ভবতী মা যদি তার গর্ভকালীন সময়ের একেবারে শেষ প্রান্তে থাকেন, যেমন সাত মাস থেকে ন মাস সময় চায়, তার জন্য একটু কষ্টকর হয়ে যায়। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যদি মনে করেন যে রোজা রাখতে হলে ওনার শারীরিক কোনো অসুবিধা হবে না বা হচ্ছে না, সেক্ষেত্রে উনি রোজা রাখতে পারেন।
ডাক্তার মাহেনাজ, সাধারণভাবে রোজা কি গর্ভবতী মায়ের জন্য কোনো শারীরিক অসুবিধা সৃষ্টি করতে পারে?
সাধারণভাবে গর্ভকালীন সময়ে রোজা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা কোনো অসুবিধার সৃষ্টি করে না, তবে আগে থেকে গর্ভবতী মায়ের যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে অথবা অ্যাসিডিটির কোনো সমস্যা থাকে, সাধারণভাবে দেখা যায় গর্ভকালীন সময়ে সেই অসুবিধার পরিমাণ বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমরা গর্ভবতী মায়েদের নিষেধ করি যে রোজা রাখলে যদি ওনার এই অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি পায়, যেটা ওষুধ খেয়েও নিরাময় হচ্ছে না, সেক্ষেত্রে উনি রোজা রাখাটা বন্ধ করে দিতে পারেন। তবে অন্যান্য কোনো শারীরিক অসুবিধা, যেমন তার লিভারে যদি কোনো আগে থেকেই কোনো সমস্যা থাকে, আমরা যেমন কোলেস্টেসিস বলি, হেপাটিক কোলেস্টেসিস বলি, সেরকম কোনো ইতিহাস যদি তার পূর্ববর্তী গর্ভকালীন সময়ে থাকে, সেক্ষেত্রে আমরা তাকে রোজা রাখতে নিষেধ করি। কেননা এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় রোজা রাখার জন্য তার সেই রোগটি বেড়ে যেতে পারে, যদি বর্তমান গর্ভকালীন সময় তার হেপাটিক কোলেস্টেসিস থাকে সেক্ষেত্রে। আর সাধারণভাবে দেখা যায় কারো কারো ইতিহাস থাকে, রক্ত বমি হয়েছে গ্যাস্ট্রিক থেকে, সেক্ষেত্রে আমরা মায়েদের সতর্ক করে দিই যে এরকম কোনো ইতিহাস যদি তার আগে থেকেই থাকে, সেক্ষেত্রে উনি রোজা নাও রাখতে পারেন।
অধ্যাপক মাহেনাজ, অনেক মায়ের দেখা যায় গর্ভকালীন প্রথম দিকে বেশ বমি হয়, এখন এ ধরনের মায়েদের ইচ্ছা থাকলেও কি রোজা রাখা সম্ভব হবে?
আচ্ছা, প্রথমেই যেটা বলে নিচ্ছি যে একজন মা যখন প্রথমভাবে গর্ভবতী হন তখন কিছু কিছু কারণ থাকে যেসব কারণে তার অত্যধিক বমি হতে পারে। যেমন একটি অবস্থা আছে হাইপারেমেসিস গ্যাভিডারাম, সেক্ষেত্রে দেখা যায় যে রোগীর অত্যধিক বমি হয় এবং সেই বমির কারণে তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে পারে। এছাড়া যদি যমজ বাচ্চা থাকে সেক্ষেত্রে অত্যধিক বমি হয়, তো সেসব ক্ষেত্রে আমরা নারীদেরকে খুব একটা উৎসাহ দিই না যে যাতে উনি রোজা রাখবেন, কারণ সেক্ষেত্রে দেখা যায় শারীরিকভাবে উনি আগে থেকে এত বেশি দুর্বল থাকেন যে রোজা রাখাটা তার জন্য সম্ভব হয়ে ওঠে না। তবে এই সমস্ত ফ্যাক্টরগুলি যদি না থাকে, যেমন যমজ বাচ্চা অথবা হাইপারেমেসিস গ্যাভিডারাম অথবা অন্য কোনো শারীরিক সমস্যা যদি না থাকে, সেক্ষেত্রে রোজা রাখলে গর্ভকালীন মহিলাদের কোনো বিরূপ প্রতিক্রিয়া হয় না।
অধ্যাপক মাহেনাজ, অনেক নারী খুব অল্প বয়সে মা হন, অনেকে আবার বেশি বয়সে মা হয়ে থাকেন, তো এখন রোজা রাখার ক্ষেত্রে এই বয়স কোনো প্রভাব ফেলবে কিনা?
রোজার বেলাতে বিশেষত দেখা যায় যদি মার বয়স অত্যধিক কম হয় সেক্ষেত্রেও রোজা রাখতে কোনো অসুবিধা হবার কথা না, বা অত্যধিক বয়স যদি হয়, যেমন 30 উপরেও যদি কোনো মা গর্ভবতী হন সেক্ষেত্রেও কিন্তু বিশেষত এই বয়সের উপরে রোজা রাখার কোনো বিধিনিষেধ নাই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই বয়সটা কিন্তু রোজা রাখার জন্য কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে না বা বিধিনিষেধও নাই যে অল্প বয়স হলেই রোজা রাখতে পারবে না বা বেশি বয়সে রোজা রাখতে পারবে না, এমন কোনো বিধিনিষেধ আসলে নেই।
ডাক্তার মাহেনাজ, রোজা রাখাকালীন একজন নারীর খাওয়া দাওয়া কি হওয়া উচিত, সে বিষয়ে বিস্তারিতভাবে আমাদের বলবেন কি?
সাধারণভাবে দেখা যায় অন্যান্য ক্ষেত্রে যেমন মায়েদের পুষ্টিগত পার্থক্য থাকে খাবার দাবারের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে তার ব্যতিক্রম হয় না। আমরা বলে দেই একজন গর্ভবতী মায়ের আমিষের ক্ষেত্রে একটু বেশি পরিমাণ প্রোটিন খেতে হবে তাকে, এবং সাথে সাথে উনি নর্মাল যার খাদ্যাভ্যাস যে থাকে যতটুকু চালের ভাত উনি খান তার থেকে দু মুষ্টি চালের ভাত বেশি খেতে হবে এবং এক মুষ্টি ডাল তার অতিরিক্ত খেতে হবে, সাথে সাথে এক টেবিল চামচ পর্যন্ত অতিরিক্ত তেল রান্না করা খাবারের মধ্যে মিশিয়ে সেটা খেতে হবে, এবং যতদূর পারা যায় পানি বা তরল জাতীয় জিনিসটাকে অত্যধিক গ্রহণ করতে হবে।
অধ্যাপক ডাক্তার মাহিনাজ আফরোজ, আজকের আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। এ পর্যায়ে আপনি আমাদের শ্রোতা বিশেষ করে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বিশেষ কোনো পরামর্শ দেবেন কি?
রোজার ক্ষেত্রেও একই নিয়ম বজায় থাকবে, তবে এক্ষেত্রে যেহেতু সময়টা পাল্টে যায় সাথে সাথে আমরা রোগীদেরকে উপদেশ দিই যাতে করে অ্যাসিডিটির জন্য আলাদাভাবে ওষুধ গ্রহণ করে, তাতে করে তার সেই অযাচিত যে সমস্যাটা হওয়ার কথা অ্যাসিডিটি, যেটা প্রথম থেকে বলে আসছি যে রোজার সময় অ্যাসিডিটিটা বেড়ে যায় মহিলাদের ক্ষেত্রে, এই সমস্যা আর থাকে না। তবে সাধারণভাবে তাকে প্রচুর পরিমাণে পানি জাতীয় জিনিস খেতে হবে। শুধু পানি একজন গর্ভবতী মহিলা আসলে গ্রহণ করতে পারেন না, কারণ তার ভিতরে থেকে যে বমি ভাবটা থাকে এর জন্য দেখা যায় যে এমনি পানি ওনারা খেতে পারেন না। তা আমাদের উপদেশ থাকে সবসময় তারা যেন একটু তরল জাতীয় খাবার বেশি খায়, সেটা ফলের রস হতে পারে, দুধ হতে পারে, হরলিক্স হতে পারে বা অন্য যে কোনো তরল খাবার, এবং রসালো ফল এই সময় বেশি গ্রহণ করার পরামর্শ দিন।
তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মায়েদের রোজা রাখা এবং নারী স্বাস্থ্যের ওপর রোজার প্রভাব নিয়ে আলোচনা করলেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মাহিনাজ আফরোজ। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সৈয়দ মোসা রেজা। রোজার আত্মিক ও দৈহিক সুফল আমরা সবাই ভোগ করব, এবং মহামারী করোনাকালীন সময়ে সকলে স্বাস্থ্য সচেতন থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব, এ আহ্বান জানিয়ে স্বাস্থ্য কথার আজকের আসর এখানেই শেষ করছি।
স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। শিগগিরই বাইতুল মুকাদ্দাস মুক্ত হবে বলে প্রেসিডেন্ট রুহানির আশাবাদ, হিজবুল্লাহ প্রধান বললেন ইসরায়েলের আয়ু ফুরিয়ে এসেছে। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় বাড়তি কোনো দাবি ইরান মানবে না, জানাল ইরানের স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভি। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত। ভারতে একদিনে প্রায় 4,000 করোনা রোগীর মৃত্যু। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।